আলহামদুলিল্লাহ, আমরা সিরাতে পাকের আলোচনা এসেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ থেকে যাওয়ার পরে মদিনা পৌঁছার পরে একটা দুইটা করে সমস্যা শুরু হয়ে গেল। মিথ্যা নবুয়তের দাবিদারদের তিনি ফেস করতে হচ্ছে। আমরা লাস্ট টাইমে যেখানে ছিলাম সেটা ছিল মুসাইলিম আল কাযাব, যে ইয়ামামা অঞ্চলে মিথ্যা নবুয়তের দাবি করে এক ফেতনা সৃষ্টি করেছিল এবং উনি তখনও সেটাকে ডিল করতে পারেননি। তার আগেই ওনার ইন্তিকাল হয়ে গেছে, কিন্তু ওনার ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওনার খেলাফতের সময় খালিদ বিন ওয়ালিদ সহকারে তিনি সাহাবাদের বাহিনী পাঠান এবং ব্যাপক যুদ্ধের পরে তার পতন হয়, তার মৃত্যু নিশ্চিত হয় এবং সেখানে ইয়ামামা লোকেরা পুনরায় ইসলামের দিকে আসা শুরু করে। এই ফিতনার পরে পরেই মুসাইলামা কাযাবের ফিতনা পরে আরেকটি ফিতনা আসলো মিথ্যা নবী দাবিদার ইয়ামানের সানআ এলাকায়। তার নাম হচ্ছে আল আসওয়াদ আল আনসি। আনসি তার কবিলার নাম, সে বনু আবাসের গোত্রের অন্তর্ভুক্ত ছিল, বনু আবাসের লোকজন এবং পাশাপাশি ইয়ামানের আরেকটি কবিলা ছিল তাদের পাশে বনি মাদহাজ, এরাও তার অনুগত হয়ে গেল। তার মিথ্যা নবুয়তের দাবি মানি মিথ্যা নবুয়তের উসিলা সে ওখানকার নেতৃত্ব লিডারশিপ সেখানকার নেতা হওয়ার সুযোগ আর কি মনে করছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মাধ্যমে বিশাল নেতা হয়ে গেছেন, বিরাট রাষ্ট্রের তিনি দায়িত্ব পেয়েছেন। তো এটা তো খুব সুন্দর ব্যবস্থা দেখা যায়। তারা কপি করা শুরু করে দিল মুসাইলামার পরে ইয়ামানে আসলো আল আসওয়াদ আল আনসি। তার নাম আসলে আসওয়াদ না, তার নাম হলো আবহালা ইবনু কাব। আবহালা তার নাম, কিন্তু তাকে আবহালা হিসেবে না চিনে লোকেরা চিনে আসওয়াদ হিসাবে। আসওয়াদ শব্দের অর্থ কি? কালো, খুবই কালো, অদ্ভুত কালো, গোটা শরীর যা কালো না আছে, চেহারাটা খুব বেশি কালো ছিল, এই জন্য লোকেরা তার নাম বাদ দিয়ে ওই কালো নামেই তাকে ডাকে। তো এখান থেকে আসওয়াদ। আবার তাকে কেউ কেউ বলতে জু খেমার বা জুল খেমার, তার সেই মুখটাকে চেহারাকে ঢেকে রাখত নিকাবের মতো, খালি চোখ খোলা রাখতো, কারণ কালো চেহারা দেখা যায় তার নিজেরও খারাপ লাগত, এই জন্য সে চেহারাকে ঢেকে রাখত। এটা তো তার সৃষ্টিগত, কিন্তু তার মধ্যে আরো কিছু ছিল যে আসলে সে শয়তান তার সাথী ছিল আর কি, একরকম বলা যায় সে গমক ছিল এবং কিছু ভণ্ডামির ট্রিক, জাদুর খেলের মতো এগুলোও কিছু শিখেছিল, যেগুলোর সঙ্গে জিনদের সম্পর্ক থাকে। এইগুলো নিয়ে সে লোকদেরকে ভেলকি দেখাতো, আমাদের দেশে বলে যে ভেলকিবাজি করে, ভেলকিবাজ ছিল সে। এবং কিছু কিছু জিনিস দেখাতো যে জাদুর ট্রিকের মতো, যেটা লোকদের কাছে খুব মানে আকর্ষণীয় হয়ে যেত। এভাবে করে সে কিছু লোকদেরকে জমানো শুরু করে দিল, আর এটাই হলো তার নবুয়তের মুজেজা আর কি, সে জাহির করা শুরু করে দিল। এবং তার কথা কিছু ছড়ার মতো করে বলতে পারত, তার কথায় লোকেরা খুব ইন্টারেস্টেড হয়ে শুনত। এইগুলোকে সে কাজে লাগিয়ে তার নবুয়তের দাবি করা শুরু করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখনই বিদায় হজ থেকে মদিনায় ফেরত এসেছেন, তখনই স্থানীয়ভাবে সে তার ফিতনা শুরু করে দিয়েছে। এবং তার ফিতনা হওয়ার পরে সে তো যে কবিলার, সে কবিলা হলো বনু আবাস। তারা দেখলো যে তাদের পাশের কবিলা ছিল মাদহাজ, তারাও তাকে বলে দিল মাদহাজের লোকেরা ভালোই তো হয়েছে, আমরা ওই নবী মোহাম্মদ মদিনা থেকে তার গভর্নর পাঠান, এত দূরের লোকদের আনুগত্য করা দরকার কি, স্থানীয় লিডার পেয়ে যাই ভালোই হবে, তাদের নিজেদের একটু স্বাধীনতাও তারা পেয়ে যাবে মদিনার কন্ট্রোল থেকে। তো বনু মাদহাজের লোকেরা তাকে সঙ্গ দিল এবং তাকে বলে দিল যে আমরা তোমার সঙ্গে আছি, তোমরা এক কাজ করো, নাজরান এলাকা, যেটা নবী রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের দায়িত্বে তারা মুসলমানদের কাছে মুসলমানদের বশ্যতা স্বীকার করেছে, কিছু লোক ইসলাম কবুল করেছে, বাকিরা খ্রিস্টান থেকেও তারা মুসলমান রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয়েছে। তারা বললো আমরা তোমাদেরকে হেল্প করবো, নাজরান এলাকা তুমি দখল করে ফেলো। তখন সে তাদেরকে নিয়ে তার নিজের কবিলা বনু আবাস এবং বনু মাদহাজের লোকদেরকে নিয়ে সেখানে অভিযান চালালো। চালিয়ে যেহেতু তারা বিশাল সংখ্যা, সেখানকে তারা দখল করে ফেললো। আর সেখানে যে সাহাবি দুইজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে দায়িত্ব পালন করতেন গভর্নর বা ওনার পক্ষ থেকে ওয়ালি হিসাবে, ওনারা হচ্ছেন আমর ইবনে হাজম এবং খালিদ ইবনে সাঈদ, এই দুইজনকে তারা সেখান থেকে বের করে দিল। ওনারা খবর পেলেন যে তারা আসতেছে, ওনারা সেখানে তো মুসলমানদের কোনো বাহিনীও নেই মোকাবিলা করতে, কাজে ওনারা সেখান থেকে প্রস্থান করলেন। এরপরে তারপরে আবার সে সানআ, যেটা ইয়েমেনের মেইন সিটি, মেইন শহর, সেটাকে সে দখল করে ফেললো। সেখানেও যারা ছিল সেটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্ডারে ছিল, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তিনি সেখানে পাঠিয়েছিলেন। এবং সেখানে সাহাবি মুহাজির ইবনে উমাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে গভর্নর হিসেবে নিযুক্ত ছিলেন। আর মুয়াজ ছিলেন সেখানকার বড় আলেম, মুফতি, যাকাত কালেক্টর, তাবলিগ দাওয়াতে কাজ করতেন শিক্ষক হিসাবে। ওনারা দুইজনকে দেখলেন যে হঠাৎ করে সে দখল করে ফেলেছে। ওনারা ওই মুহূর্তে মোকাবিলা করার মতো সৈন্য সামন্ত ওনাদের সঙ্গে ছিল না, বিদায় ওনারা সেফ সাইডে চলে গিয়েছেন এবং অপেক্ষা করলেন যে মদিনার থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যোগাযোগ করে কি করা যায় এবং উনি বাহিনী পাবেন কিনা। এগুলার চলা অবস্থাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা শুরু হয়ে গেল। যাই হোক, এখন এই আসওয়াদের সঙ্গে দুইটা জিন ছিল, একটার নাম ছিল সোহাইক আর একটার নাম ছিল সোকাইক। এই দুটো জিন তার মেইন এই মোজেজার কারিগর আর কি। এই দুটো তাকে বিভিন্ন সময় অনেক খবর দিত, জিনেরা চুরি করে কিছু গোপন খবর নিয়ে আসে, গায়েবের খবর বলে দিলে তো মানুষ একদম ধোকায় পড়ে যায়, এভাবেই করতো। এভাবে তার ফিতনা চলা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের আগেই, উনি কিছু পাঠানোর আগেই সেখানে কিছু ঘটে গেল এবং সে ঘটাতে তার সেখানে তাকে কতল করা হয়ে গেল। কিভাবে? সে ওখানকার আরেক শাসক ছিল, তার তাকে হত্যা করে এবং তার স্ত্রীকে সে জোর করে বিয়ে করে। এগুলো করে অনেক ফিতনা তার ব্যাপারে, কিছু লোক মুসলমানও আছেন তারা চুপচাপ কেউ পালিয়ে গেছেন, অপেক্ষায় আছেন যে এখন যে ফিতনা শুরু করেছে, সম্মিলিত অর্গানাইজড সুশৃঙ্খল কোনো বাহিনী না আসা পর্যন্ত ওনারা অপেক্ষা করছিলেন যে কি করা যায়। কিন্তু ইতিমধ্যেই কিছু মুসলিমও ছিলেন যারা তার যে স্ত্রীকে দখল করে, আরেকজন স্ত্রীকে সে তাকে হত্যা করে তার স্ত্রীকে বিয়ে করেছে, তার সঙ্গে যোগাযোগ করে রাতের বেলায় অতর্কিত হামলা করে তাকে হত্যা করে ফেলে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগেই ঘটে, কাজে এই ফিতনাটা আর বাড়তে পারেনি। তারপরে তারা কয়েকজনে মিলে পরে মুয়াজ ইবনে জাবাল এবং ওনার পক্ষ থেকে যে গভর্নর ছিলেন ওনারা এসে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতাটাকে ওনারা পুনঃস্থাপন করেন এবং সেটা শৃঙ্খলার ভিতরে চলে আসে। ওখানে কোনো আর যুদ্ধ করতে হয়নি। তার যখন তাকে হত্যা করে ফেলা হয়েছে রাত্রিবেলা, তখন সকালবেলায় যে সাহাবিরা এই কাজ করেছিলেন তারা উঠে সেখানে শহরের দেওয়ালের উপরে উঠে জোরে আজান দিলেন এবং বলে দিলেন যে এখানে ওই জালিম নিহত হয়ে গেছে, এখানে মুসলমানরা যারা আসো তোমরা চলে আসো। আর তাদের দুশ্মনদেরকে বলে দিলেন যে তোমরা বাড়াবাড়ি করলে কোনো লাভ হবে না। তার সঙ্গী সাথী যারা ছিল তারা তখন দেখলো তাদের আসল লিডারই মরে গেছে, যার মর্যাদাওয়ালা সেই মরে গেছে, এখন তার সঙ্গে লড়াই করে লাভ কি। তখন তারা কেউ কেউ ইসলাম কবুল করলো, বাকিরা পালিয়ে চলে গেলো। আর মোটামুটি শেষ পর্যন্ত তার নবুয়তের এই অপতৎপরতা, মিথ্যা নবুয়তের মাত্র 4 মাস চলেছিল, আল্লাহ তাআলা তাকে খতম করে দিলেন, এই ফিতনা শেষ। ইয়ামানে এরপরে আসলো আরেকটি ফিতনা, সেটা হলো তোলাইহা ইবনে খুয়াইলেদ আল আসাদি। ওকে, এই 3 নম্বর মিথ্যা নবী দাউদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, এবং এই ব্যক্তি ইয়ামান থেকে গিয়েছিল এবং তার কওমের সঙ্গে গিয়ে মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলাপ আলোচনা করে ইসলাম কবুল করেন। কিন্তু কিছুদিন পরে তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার এই ফাঁকি দিয়ে সে নিজে তার ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে গেল, এখন সে নিজে মোরতাদ হয়ে গেল, 1 নম্বরে। 2 নম্বরে নবুয়তের দাবি করল এবং কিছু লোক তাকে অনুসরণ করল এবং কি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চিঠি লিখল যে আমরা এক কাজ করি আমরা সন্ধি করি আমরা যুদ্ধের দিকে না যাই আলাপ আলোচনা এগুলো করার জন্য সে চেষ্টা করলো চিঠি লিখে পাঠালো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখনও বেঁচে আছেন তিনি দেরার ইবনে আজওয়ার রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে বনি আসাদের কাছে যাও তোমরা তাদেরকে নিয়ে তোমরা যারা মোরতাদ হয়ে গেছে তার সঙ্গে তাদের সঙ্গে তোমরা যুদ্ধ করো তাদেরকে পরাজিত করে ফিতনা থামিয়ে দাও এই থামার আগেই ওনারা চলে আসলেন কিন্তু ইতিমধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়ে গেল ইন্তেকাল হয়ে গেল তারপরে খেলাফত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন তিনি তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন এবং খালিদ ইবনে ওয়ালিদ উনি অনেক চৌকস কমান্ডার জেনারেল উনি সেখানে গিয়ে তালহাকে তার বিরুদ্ধে যুদ্ধে অভিযান পরিচালনা করে তাকে পরাজিত করলেন এবং তার বাহিনী পরাজিত হওয়ার পরে তালহা সেখান থেকে পালিয়ে শামে চলে গেলেন শাম সিরিয়া দিকে চলে গেলেন পরবর্তী পর্যায়ে তার বোধোদয় হল হুঁশ হল তিনি আবার তখন নতুন করে ইসলামে প্রবেশ করলেন এবং এবারে ভালো করে ইসলামে ঢুকলেন মিথ্যা নবুয়তের দাবি তো বাদ দিলেন দিলেন পুরো ইসলাম কবুল করে এমনকি মুসলমানদের সঙ্গে পরে মুসলিম উম্মার অন্তর্ভুক্ত হলেন এবং কাদেসিয়ার যুদ্ধে তিনি সেখানে শরীক হলেন মুসলমানদের পক্ষ থেকে জেহাদে যোগ দিলেন এবং পরবর্তী পর্যায়ে তার ভালোই পরিণতি হয়েছে এই ফিতনা আর লম্বা হয়নি এই তিনজন মিথ্যা নবীর আবির্ভাব হলো দুইজন কতল হয়ে গেল তৃতীয় জন পরবর্তী পর্যায়ে বেঁচে গিয়েও তওবা করে আবার মুসলিম হয়ে গেলেন তো আল্লাহ তাআলা তিনজনকেই থামিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে ওই দুজনকে হত্যা করা হলো আর এইজন আরেকজন নিজেই তিনি চলে এসে আসলেন কাজেই মিথ্যা নবীদের মাথাচাড়া দিয়ে যেভাবে উঠেছিল সেটা আর তত বেশি ফিতনা সৃষ্টি করতে পারেনি এভাবে করতে করতে জিলহজ মাসটা শেষ হয়ে গেল রবিউল আউয়াল মাস চলে আসলো ওকে রবিউল আউয়াল মাসও চলে গেল ওকে তারপরে আসলো সফর মাস এবারে হিজরি এগারো সন চলতেছে তাই না মুহররম গেল মুহররম আর সারা রবিউল আউয়াল কেন বলছি জিলহজ মাস শেষ হয়ে গেল তারপরে আসলো মুহররম মুহররম শেষ হয়ে গেল সফর মাস আসলো এই সফর মাসে এটা হিজরি এগারোতম সন শুরু হয়েছে এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন কিছুটা অসুস্থতা ওনার একটু ভাব এসেছে কিন্তু এখনও তিনি অসুস্থ হয়ে পড়েননি কিছুটা শরীর একটু খারাপ লাগছে তারপরে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমরা রোমান সৈন্য রোমান বাহিনীর বিরুদ্ধে সৈন্যদেরকে পাঠাব কারণ সেখানে তিনি পাঠিয়েছিলেন যে সেখানে কাদেসিয়ার যুদ্ধে ওনার জীবনের শেষ মুহূর্তে সেখানে যে যুদ্ধ হলো ওখানে তো ছিলেন ওনার জায়েদ ইবন হারিসা ওনার আপন ছেলের মতো মানে পালিত পুত্র ছিল যে ওনার যেখানে শাহাদত বরণ করলেন সেই জায়গাতে রোমান বাহিনীর মোকাবিলা করার জন্য তিনি পাঠালেন এবার বিশাল বাহিনী সেই বাহিনীর কমান্ডার বানালেন উসামা ইবনে জায়েদকে যে জায়েদ ইবনে হারিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালক পুত্রের মতো ছিল পরে তার পালক পুত্র থাকেনি কিন্তু সেভাবেই তিনি কাছাকাছি ছিলেন ওনাকে পাঠিয়েছিলেন উনি সেখানে শহীদ হন এই জন্য ওনার জায়গায় ওই একই এলাকায় পাঠাচ্ছেন বাহিনী রোমান বাহিনী মোকাবিলা করতে ওনার ছেলেকে দিয়ে ছেলে হলেন উসামা ছেলের বয়স মাত্র ১৮ বছর এবং সেখানে অনেক সিনিয়র সাহাবিরা রয়েছেন ওনার আন্ডারে এবং তিনি তাকে বললেন যে তুমি যাও সেদিকে গিয়ে বালকা এলাকায় ফিলিস্তিনের বালকা এলাকায় গিয়ে তুমি সেখানে তোমার শিবির গাড়বে এবং রোমান বাহিনীর মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে থাকবে সের ইলা মা দে মাক্তালে আবিকা ফাও তে হুমুল খাইল তোমার বাবাকে যেখানে হত্যা করা হয়েছে সেই জায়গায় যাও, তার তার দুশ্মনদেরকে তোমাদের ঘোড়া দিয়ে তোমরা সেখানে তাদেরকে দমন করতে যাও, তুমি তোমাকে সেখানে পাঠাবো। ফাকাদ ওয়াল্লাই তুকে হাদাল জাইশ, রোমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে তোমাকে আমি এই কমান্ডার বানিয়ে দিলাম, 18 বছর ছিল। ফাগের সবাহান আলা আহলে উবনা, তাদের উপরে সকাল সকাল গিয়ে তুমি ভোরবেলায় আক্রমণ শুরু করে দেবে, আর এত দ্রুত গতিতে যাবে তোমার বাহিনী নিয়ে যাতে করে তোমার খবর কোনো গোয়েন্দাদের মাধ্যমে পাওয়ার আগেই তুমি পৌঁছে যাও সেখানে, তারা যেন কোনো খবর না পায়। আর যদি আল্লাহ তাআলা তোমাকে বিজয় দান করেন সেখানে, ওখানে বেশি দিন থেকো না, বিজয় অর্জন করে আবার মদিনার দিকে চলে এসো, আর তোমার সাথে করে যারা রাস্তা চিনে, তুমি তো কোনোদিন সেদিকে যাওনি, এরকম কিছু গাইড নিয়ে যাও, রাহবার নিয়ে যাও, এবং তোমার গোয়েন্দা নিয়ে যাও, তাদেরকে পাঠিয়ে দেবা যাতে করে তারা আগাম খবর নিয়ে আসে, দুশ্মন কোথায় কোন দিকে, এগুলো সব কিছু যুদ্ধের টেকনিক তিনি তাকে শিখিয়ে দিলেন। এই কথাবার্তা হচ্ছে এগুলো বলে উনি ওনাকে রেডি করছেন, আর ইতিমধ্যেই ওনার শরীর খারাপ হওয়া শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সফর মাসেই ওনার এই শরীরটা একটু খারাপ হয়ে গেল, এত খারাপ হয়নি, এখনও তিনি নড়াচড়া করছেন, কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তো সোমবারে সকালে, বৃহস্পতিবারে সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তিনি যুদ্ধের পতাকা, মেইন বড় পতাকা যেটা ওনার বাহিনীর থাকবে, সেটা তিনি উসামার হাতে তুলে দিলেন, আর তখন আবার বলে দিলেন উগজু বিসমিল্লাহ, আল্লাহর নামে যুদ্ধ শুরু করে দিও, শুরুর আগে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর নাম পড়ে শুরু করবা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ফাকাতিল মান কাফারা বিল্লাহ, কাফেররা যারা মোকাবিলা করতে আসে তাদের সঙ্গে তুমি লড়াই করো, তাদেরকে তুমি তোমার সামনে পড়লে তাদেরকে তুমি শেষ করে দাও। উসামা রাদিয়াল্লাহু আনহু তখন ওনার হাত থেকে রিসিভ করলেন, করে তিনি বোরাইদে ইবনে হুসাইব আল আসলামের হাতে দিলেন যে তুমি এটা ক্যারি করবা, এবং তিনি রওনা করে দিয়ে আল জোরফ এলাকায়, মদিনা থেকে একটু দূরে, এখনও সিরিয়া যাওয়া পৌঁছার বা ফিলিস্তিনে পৌঁছার একটু বাকি আছে, সেই জায়গায় তিনি অবস্থান করলেন। এবং এই বাহিনীতে মুহাজির এবং আনসারদের সিনিয়র সিনিয়র অনেকেই এখানে ছিলেন, তার মধ্যে কে ছিলেন জানেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, আবু ওবাইদা ইবনে জাররাহ অনেক বড় কমান্ডার অভিজ্ঞ, সাদ ইবনে আবি ওয়াক্কাস মদিনার অন্যতম বড় লিডার, সাঈদ ইবনে যায়িদ, কাতাদ ইবনে নুয়মান, সালাম ইবনে আসলাম ইবনে হারিস, এত বড় বড় সিনিয়র লিডাররা এই 18 বছরের কিশোরের নেতৃত্বে এই বাহিনীতে যোগ দিয়েছেন। কেউ কেউ কথাবার্তা বলেছিলেন, একটু কানাঘুষা করলেন, বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহির কাছে কেউ কেউ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এত বড় বাহিনী পাঠাচ্ছেন, উসামা তো মাত্র একেবারে 18 বছরে পারবে সে এই লিডারশিপ চালাতে, আরো সিনিয়র কাউকে দেবেন কি না, পুনর্বিবেচনা করার জন্য কেউ কেউ ওনার সঙ্গে কথা বললেন। ওমর আব্দুল্লাহ আনন্দা ওনারা কেউ না, অন্যরা আর কি এই কথা বলা বলি করলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আলোচনা সমালোচনা শুনলেন, শুনে তিনি মসজিদে দাঁড়িয়ে খুতবা দিলেন, বললেন, তখনও যায় না এরকম, ওনারা এখনও রওনা হননি, তো বললেন যে তোমরা জানো উসামাকে, উসামার অনেক সুন্দর সুন্দর কিছু বয়ান তিনি গুণ বয়ান করলেন, এবং বললেন যে তোমরা নিশ্চিত থাকো এই বাহিনীর লিডার হিসেবে সে উপযুক্ত বলেই আমি তাকে বাছাই করেছি। এখন উসামা রওনা করে দিয়েছেন, কিন্তু তিনি ইতিমধ্যে খবর, তিনি খুব চিন্তিত হয়ে রওনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর ভালো দেখিনি, উসামা খুব কষ্ট হচ্ছে যেতে, আর কী ঘটে যায় মদিনায়, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিস করবে, থাকবেন না এটাও তো তিনি, আর এই খবরটা কতটুকু এর প্রভাব পড়ে পরবর্তী পর্যায়ে, তিনি একটু গিয়ে আল জোরফ এলাকায় অবস্থান নিলেন, যেটা মদিনা থেকে একটু দূরে, ফিলিস্তিনে ঢুকার কিছু আগে ওখানে অবস্থান করছেন। আর মদিনা থেকে কী খবর আসে, একটা এদার ওদার হওয়ার পরে আয়দার উনি সুস্থ হবেন, অথবা যদি আল্লাহ ওনাকে নিয়ে যান তাহলে ওনার পরে পরবর্তী খলিফা যিনি হবেন তার থেকে নির্দেশ নিয়ে তারপরে তিনি যাবেন, তাহলে একটা ক্লিয়ার হয়ে গেল। এরকম অবস্থায় তিনি যাওয়াটা ওনার জন্য একটু অপেক্ষা করলেন। জোরফ এলাকায় গিয়ে শেষ পর্যন্ত তো ওখানে থাকা অবস্থাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে যাবেন, নিয়ে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় আসলো, তিনি পরে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজে তোমাদেরকে পাঠিয়েছেন আমি সেই কাজ কন্টিনিউ করব, তোমরা এগিয়ে যাও। তখন মদিনা থেকে খবর গেলে, খবর পাঠালে ওনারা চলে গিয়েছিলেন। তো আমরা সেদিকে এখন না গিয়ে এখন রয়ে গেল মদিনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কাছে পৌঁছার সময়টা ক্রমান্বয়ে ঘনিয়ে আসছে। এই সময়টা আল্লাহ তাআলা ওনাকে নিয়ে যাবেন, সফর মাস চলছে, তো সফরের পরে কি রবিউল আউয়াল, তো সফর মাসে ওনার অসুস্থতা আরম্ভ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওনাকে নেওয়ার জন্য আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, কারণ এই সময় মোটামুটি দাওয়াতে দিনের কাজের যে অভিযান নিয়ে আল্লাহ ওনাকে পাঠিয়েছেন সে দায়িত্ব অনেকটা কমপ্লিট তিনি করে ফেলেছেন, এবং পুরো আরব উপদ্বীপ আল জাজিরাতুল আরাবিয়া ইসলামের অধীনে চলে এসেছে, এবং মানুষ দিনে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করেছে। এবং সেখান থেকে শুধু নয়, আরব উপদ্বীপের বাইরে ইসলামের দাওয়াত অন্যান্য দেশে পৌঁছা শুরু করে দিয়েছে, এবং রোমান পারস্য বাহিনীদের কাছেও ইসলামের খবর কিছু গিয়েছে, তো তারাও সেখানে মোটামুটি খবর পেয়ে গেছে। আর এই সময় আল্লাহ তাআলা তিনি আল্লাহ নবীকে নিয়ে যাবেন, কারণ তিনি চান না হয়তোবা আল্লাহ তাআলার মানসা নবী আলাইহি সালাতু আসসালাম বুড়ো হয়ে দুর্বল হয়ে দুনিয়া থেকে যাবেন, তাহলে নবুয়তের দায়িত্বটা পালার স্পিরিটটা সেইভাবে কন্টিনিউ করা মুশকিল হয়ে যাবে। কোনো দুর্বলতা সহকারে আল্লাহ তাআলা ওনাকে দায়িত্ব পালন করাবেন না, আল্লাহ তাআলা ওনাকে দুর্বল করে দায়িত্ব পালন করাবেন না, সুস্থ অবস্থায় একটু অসুস্থতার মাধ্যমে আল্লাহ নিয়ে যাবেন, যাতে ওনার শান সহকারে তিনি চলে যান। এটাই আল্লাহ তাআলা হয়তো মানসা আছে। ওনার মৃত্যুর আগে কিছু কিছু জিনিস ঘটল, যেমন প্রথম ওনার মৃত্যুর আলামত হচ্ছে সূরা আন-নাসর নাজিল হওয়া। সূরা নাসর কোনটা? ইদা জাআ নাসরুল্লাহ। ইমাম বুখারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস রেওয়ায়াত করে বলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুন একদিন কি করলেন, সমস্ত সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, যে সিনিয়র সাহাবারা যেটা আমরা একটু আগে শুনেছিলাম বোধ হয় আরেকদিন, যে সিনিয়র সাহাবারা বললেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে যে আপনারা, আপনি সব বদরি সাহাবি অনেক সিনিয়র সাহাবিদিকে বসান, সেখানে ছোট বাচ্চা একটারে বসান কেন? বাচ্চাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেবল টিন এইজার, তো তিনি জানেন কেন বসান, তো তিনি এটা ব্যাখ্যা না করে বললেন যে ঠিক আছে আমি জবাব দেবো আরেকদিন। আরেকদিন ইবনে আব্বাসকে সহ ওনাদেরকে সময়মতে পেয়ে বললেন আপনারা মুরব্বীরা সবাই বলেন তো সিনিয়র সাহাবিরা, ইজা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহু, হ্যাঁ এর মধ্যে আল্লাহ তাআলা কি এখানে বুঝাতে চেয়েছেন, কি মেসেজ আমাদেরকে দিয়েছেন, এখানে আল্লাহ তাআলা কিসের ইঙ্গিত করেছেন, এই আয়াতের তাফসির কি? তখন সব সাহাবিরা বললেন যে এখানে অনেক সুসংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পারস্য এবং রোমান সম্রাটদের সাম্রাজ্য আমাদের আন্ডারে এনে দিবেন, সেগুলোর কিছু লক্ষণ অলরেডি শুরু হয়ে গেছে, এগুলো আমাদের জন্য সুসংবাদ এসেছে এখানে। তো তিনি বললেন ইবনে আব্বাসকে, মা দা তাকুল আনতা ইবনে আব্বাস, ইবনে আব্বাস এই সুরার ব্যাপারে আপনার বক্তব্য কি? ইবনে আব্বাস কি বললেন, আজাল আও মাসালুন দুরবালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুয়াত লাহু নাফসুহু, এখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজল ঘনিয়ে এসেছে, ওনার সময় ঘনিয়ে এসেছে, এবং আল্লাহ তাআলা ওনাকে আগে থেকেই ওনার মৃত্যুর আগে ওনাকে তাজিয়া পেশ করছেন, এবং সাহাবাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে নবীকে উঠিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি, ওনারা বলেছিলেন যে আমাদেরকে আল্লাহ এরকম বিজয় দিলে আল্লাহর ইস্তিগফার করব, ফাতহে পাওয়ার বিজয় পাওয়ার পরে এগুলো আমরা শুনেছিলাম, কিন্তু তখন ইবনে আব্বাস এটা বললেন, বলার পরে তখন কাদালিকা তাকুলু ইয়া ইবনে আব্বাস, তো ইবনে আব্বাস তুমি কি এটা মনে করো? ইবনে আব্বাস বলেন যে না। কালা ফামা তাকুল, তিনি বললেন যে আল্লাহ নবীর শেষ সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, হে নবী যখন আপনার সময় শেষের দিকে আসবে, তার মানে এসে যাচ্ছে, এই মুহূর্তে আপনাকে বেশি করে করতে হবে ইস্তিগফার তওবা, আল্লাহর কাছে আপনি ইস্তিগফার তওবা করতে করতে দুনিয়া থেকে আসেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাসের কথা শুনে কি বললেন, মা আলামু মিনহা ইল্লা মা তাকুল, আপনি যে তাফসির করেছেন যে এই আয়াতের দ্বারা কি বোঝানো হয়েছে এটাই আমি জানি, আমি আর কোনোটা জানি না, এটা আমার দৃষ্টিতেও তাই। তখন অন্যান্য সাহাবিরা বুঝতে পেরেছিলেন যে ইবনে আব্বাসকে কেন ওমর রাদিয়াল্লাহু আনহু এত কাছে বসান, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি ওনাকে কোরআনের ভিত্তিতে হেল্প করতে পারবেন বিধায়। এখানে আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার বাড়িয়ে দিয়েছেন, হাদিসে অন্যান্য সময় আসে যে এই সময় তিনি খুব বেশি করে ইস্তিগফার করতেন, এবং বিশেষ করে নামাজের পরে তিনি ইস্তিগফার তিনবার করতেন, গোফরানাকা পড়তেন, কোনো মজলিস থেকে উঠে গেলে তিনি বেশি ইস্তিগফার করতেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সব জায়গায় ইস্তিগফারের তো গুরুত্ব অনেক বেশি, কিন্তু ওনার জীবনে সবসময় ইস্তিগফার করেছেন, কিন্তু এই সময় ইস্তিগফারকে অনেক বাড়িয়ে দিয়েছেন। এবং এই ইস্তিগফারের আমলটা উনি খুব করে করলেন, হাঁটতে চলতে আল্লাহ তাআলার কাছে খুব বেশি তওবা ইস্তিগফার করছেন, তওবা ইস্তিগফার করছেন। দুই নম্বর, ওনার ইন্তিকালের আগে আসলো আরেকটি ওনার প্রস্তুতির জন্যে, ওনার বিদায়ের পালার জন্যে মোদারাসাতুল কোরআন। ওই বছরেই আসলে এই যে রমাদান পার হয়ে গেছে রবিউল আউয়ালের আগে শেষ রমাদানে, প্রত্যেক বছর জিব্রাইল আলাইহিস সালাম এসে ওনাকে কোরআন পড়ান বা কোরআনের রিভিশন করেন একবার, এই ফাইনাল রমাদানে রিভিশন করলেন দুইবার, কারণ একদম ডাবল চেক করতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক মতো কোরআনকে, কোনো জায়গায় ওনার ছুটে যায়নি, কারণ ওনার থেকে আবার সাহাবায়ে কেরাম আমরা শিখছে, এই জন্য হাদিসে এসেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালাত আসাররা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ফা আখবারাহা, ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে একটু একান্তভাবে বললেন, ইন্না জিব্রাইল কানা ইউআরিদুল কোরআন আলা কুল্লি সানা মাররা, যে প্রতি বছর জিব্রাইল তো ফাতেমা আমার কাছে একবার আসেন রমাদানে কোরআনকে রিভিশন করেন, পুরো কোরআন ঠিক যদ্দুর নাজিল হয়েছে আমার কাছে ঠিক মতো আসে কি না, কোনোটা আমি ভুলে গিয়েছি বা মিস করেছি, এটা ডাবল চেক করেন। কিন্তু ওয়াইন হকাদ আরাদান ভিল আম আমার রতাইন, এই রমাদানে উনি এসেছিলেন জিব্রাইল আমার কাছে দুইবার, এই আসার দ্বারা আমি বুঝলাম ফাতেমা, উনি ফাতেমাকে শুধু এই মেসেজটা দিয়েছেন, কাউকে দেন নাই, আর আগে দিয়েছেন যে ও আলা আরা আল আজাল ইল্লা কাদ ইক্তারাব, ফাতেমা আমি মনে হয় যেন আমার সময় ঘনিয়ে এসেছে, এই জন্য জিব্রাইল দুইবার এসেছেন, ফাত্তাকিল্লাহ ওয়াসবিরি, সুবহানাল্লাহ, মেয়েকে প্রস্তুত করছেন, মা যদি কিছু ঘটে যায় আমার যখন আল্লাহ আমাকে ডাকেন তুমি খবরদার, আল্লাহকে ভয় করো এবং সবর করো, তোমার জন্য কোনো সবরের কমতি না হয় আমাকে হারিয়ে ফেললে, ফাইনি নিয়মা সালাহু আন আলাকে, তবে আমি জানি যে আমি সবার আগে তোমার সঙ্গে আমার আল্লাহ দেখা করাবে। এই বছরই আবার রমাদানে তিনি আরেকটি কাজ করেছেন, মোদো আফাতু এতিকাফি রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর রমাদানের শেষ দরদিকে ইবাদত এতিকাফ করতেন, যেই বছর ইন্তিকাল হয়ে যায় এই বছরটায় তিনি 20 দিন এতিকাফ করলেন, তাহলে এটাও আরেকটি ওনার দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি চলছে, এতিকাফ করে বেশি করে আল্লাহর কাছে যদি তিনি দোয়া ইস্তিগফার তওবা নিজের জীবনের ব্যক্তিগত আমলটাকে ফোকাস করবেন, দিনের দাওয়াতি কাজ এবং জেহাদ পরিচালনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা কত ঝামেলা, একটু আল্লাহ তাআলার সঙ্গে একাগ্র চিত্তে ইবাদত করার মতো সুযোগ তিনি নিতে চান। তাহলে যারা আমাদের মতো গুনাগার লোকেরা দোয়াদৌড়ি করি দিনই কাজ করার জন্যে। তা আমরা আমাদের আল্লাহর সঙ্গে সময়টা যদি কমে যায় তাহলে তো ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত ব্যস্ত, এত দায়িত্ব ওনার, তারপরেও তিনি আল্লাহ তাআলার সঙ্গে একাগ্রভাবে সময় কাটানোর জন্য ইতিকাফ করতেন এবং এইবার তিনি 20 দিন করলেন। এবং সেভাবেই আরও ইবাদত বাড়িয়ে দিয়েছেন, অন্যান্য ইবাদতের পরিমাণও বাড়িয়ে দিয়েছেন আগের তুলনায়। এটাও একটি লক্ষণ যে তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তারপরে আসলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই বছরটাই, এই লাস্ট ইয়ারটা যেটা হজ করলেন, এই সময় আপনারা লক্ষ্য করেছেন যখনই তিনি মক্কায় গিয়েছেন, হজ করেছেন, হজের মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গায় কী বলেছেন, এলে তা খুদু মানাসিকা কুম, আমার থেকে হজের নিয়ম কানুন শিখে নাও, ফাই নীলা আদরি লা হজ্জু বাদ হজ্জতি হাদিহি, আমি জানি না এই হজের পরে কি আমার কোনোদিন আর হজ করার সুযোগ হবে কি না, হয়তো বা নাও হতে পারে। তাহলে ওনাকে আল্লাহ তাআলা এমনিতেই ভিতরে ভিতরে জানিয়ে দিয়েছেন, আমরা কয়েক জায়গায় সেটা শুনেছি। এরপরে আরেকটি হাদিস এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাজউন আন্নি মিন আখিরিকুম ওয়াফাতান ইন্নি মিন আউয়ালিকুম ওয়াফাতান ওয়াতাত্তাবিউনি আফনাদান ইয়াদরুবু বা'দুকুম রিকাবা বা'দ। ওকে, তোমরা কি মনে করেছো আমি তোমাদের সবার শেষে, শেষ পর্যন্ত বেঁচে থাকবো আর তোমাদের সবার পরে আমার মৃত্যু হবে, আমি হয়তো তোমাদের সবার আগেই চলে যাব। ওই সময় বললেন, ওই বছর তোমরা দলে দলে যদি এমন হয় আমার সঙ্গে তোমরা থাকবে, কিন্তু যদি তোমরা আমার পরে বিচ্ছিন্ন হয়ে যাও, একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি করো, তাহলে খবরদার আমি সাবধান করে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও টের পাচ্ছেন পরিষ্কারভাবে যে ওনার সময় এসে গেছে। এবার তিনি পুরো বিছনায় পড়ে যাওয়ার আগে কিছু অসুস্থতা নিয়েই তিনি চলে গেলেন শোহাদা উহুদ, উহুদের শহীদদেরকে বিদায় জিয়ারত করতে। হাজাতে বিদায় হাজাতে আসার পরে তিনি তাদেরকে ফাইনাল জিয়ারত করলেন এবং তারপরে তাদের জন্য দোয়া করলেন, যেভাবে তিনি মনে হয় যেন জীবিত থেকে যেভাবে বিদায় নেন, ওনার ওই মুর্দা সাহাবিদের থেকেও বিদায় নিলেন, কারণ সেখানে ওনার প্রিয়তম সাহাবি হামজা রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। তারপরে তিনি ওখান থেকে এসে মিম্বারে আসলেন। এখন তিনি মানুষ থেকেও একরকম বিদায় নেওয়ার পালা শুরু করে দিয়েছেন। তিনি বলেন, ইন্নি বাইনা আইদিকুম ফারাতুন, আমি তোমাদের সামনে থেকে হয়তো আগেই চলে যাব, ওয়ানা আলাইকুম শাহিদ, আর আমি তোমাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে থাকবো, ওয়াইনি ওয়াইনামা ওয়াইদাকুমুল হাউদ, আমি দুনিয়া থেকে চলে গেলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে হাউজে কাউসারে, ওয়াইনি লা আনজুরু ইলাইহি মিন মাকামি হাদা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আমাকে দেখানো হচ্ছে হাউজে কাউসারে কোন জায়গায় দাঁড়াবো, তোমরা কোথায় আসবে, ওয়াইনি লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু, আমার কোনো আশঙ্কা নেই যে তোমরা মুসলমানরা সরাসরি মূর্তি পূজার দিকে চলে যাবে, এমন শেরেকের দিকে যাবে, এটা আমি আশঙ্কা করছি না, আমার পরে ইমিডিয়েটলি তোমাদের মধ্যে এই শেরেক ঢুকবে না, হয়তো ইমিডিয়েটলি পরবর্তী পর্যায়ে কোনো কোনো জায়গায় হতে পারে, কিন্তু অতি সত্তরই আরব উপদ্বীপে এত হবে না, কিন্তু আমার ভয় আরেকটা, ওলা কিনি আকশা আলাইকুম দুনিয়া আনতানা ফাসুহা, কিন্তু আমার আশঙ্কা যে দুনিয়াবি বিষয়, দুনিয়ার সুযোগ সুবিধা, দুনিয়ার পাওনা, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার পদ পজিশন সম্পদ, এগুলো নিয়ে তোমাদের মধ্যে কম্পিটিশন মোকাবিলা ঝগড়া ফাসাদ যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে যেতে পারে, এবং তাই হয়েছে। পরবর্তী পর্যায়ে মুসলমানদের মধ্যে সাহাবেদের মধ্যে বিবাদ শুরু হয়ে গিয়েছিল এবং দুনিয়ার জন্য অনেকটা দুনিয়াবি প্রতিযোগিতা চলে এসেছিল। ওনার ওই কথা যখন তিনি বলেছিলেন মেম্বার থেকে, সে এই হাদিসে যিনি রেওয়ায়ত করেছেন তিনি হচ্ছেন উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি রেওয়ায়ত করে বলেন, ফাকানাত আখিরা নাযরাতিন নাযারতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন তিনি যে মেম্বারদের খুতবা দিয়েছিলেন, ওনাকে যে দেখেছিলাম আমি, ওনার চেহারা, এটা ছিল আমার জীবনের ফাইনাল দেখা ওনার চেহারাকে। আর আমার সুযোগ হয়নি, হয়তো তিনি সেখান থেকে অন্যথায় অন্য কোনো জায়গায় চলে গিয়েছিলেন, তারপরে আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাননি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিচ্ছেন, বাকি কবরস্থানে তারা শায়িত আছেন তাদের কাছ থেকে। সফর মাসে প্রায় শেষ দিকে এসে গেছে, তিনি রাতের অন্ধকারে অনেক সময় চলে যেতেন এই বাকি কবরস্থানে, বাকি আল গারকাদ, আর সেখানে তিনি নিজে তাদের জন্য দোয়া করতেন এবং যেটা কবর যারাতে দোয়া আছে সেগুলো করতেন। এভাবে করে তিনি তাদের জন্য দোয়া টোয়া করে এসেছেন। এরপরে তারপরেই ওনার আস্তে আস্তে সফর মাসের শেষ দিকে ওনার অসুস্থতা মোটামুটি একটু বেশ খারাপের দিকে, দ্রুত গতিতে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। এটা শুরু হয়েছে সফর মাসের শেষ কয়েক রাত্র থেকে, এবং সেখান থেকে শুরু হয়ে হয়তো 28-29 আর মাস 30-এ থাকলে 2-3টা রাত্র পেয়েছেন সফর মাসের। আর তারপরেই তো কোন মাস, রবিউল আউয়াল, তো এই সফর মাসের শেষ 2-1টি দিন আর বাকি রবিউল আউয়ালের কয়েকটি দিন মিলে মোট 13 দিন তিনি অসুস্থ, ভালোই অসুস্থ ছিলেন, যেটা মানে স্বাভাবিক স্বাস্থ্য নয়, অসুস্থ স্বাস্থ্য নিয়ে 13টা দিন তিনি কাটালেন। এটাই হলো অধিকাংশ ঐতিহাসিকদের মতামত, কেউ একটু বেশি বলেছেন, কেউ একটু কম বলেছেন, কিন্তু 13-র দিকেই মোট 13 দিনের মতো অধিকাংশ ঐতিহাসিকের দৃষ্টিতে। এই অসুস্থ অবস্থায় চেষ্টা করেছেন তিনি সাহাবিদের নামাজের ইমামতি করতে, যতক্ষণ একেবারেই পারেননি তখনই বাদ দিয়েছেন, তার আগ পর্যন্ত চালিয়েছেন। 3 দিন মোটেই পারেননি নামাজ পড়তে যেতে, ওই 3 দিন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করেছেন ওনার পক্ষ থেকে নামাজের ইমামতি করতে, সেটা পরে আসবে। ওনার অসুস্থতা ধরা পড়ে বা উনি ফিল করেন, অনুভব করেন অসুস্থতার মাত্রাটা, সেটা শুরু হয় ওনার মাথা মোবারকের মধ্যে খুব ধরা হয়েছিল, মাথা ধরাটা বেশ করে ওনাকে চেপেছিল। এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা জানাজা হয়েছিল বাকি কবরস্থানে দাফন করতে করে আসলেন, ঘরে আসার পরে আমাকে বললেন, ওয়ানা আজিদু সুদা আনফির আসি, ঘরে যখন তিনি আসলেন তখন আমার মাথা ধরা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন উনি ঘরে আসলে আমি বললাম ওয়ার আসাহ, আমি বললাম উফ মাথা ধরা, আমার মাথা ধরে গেছে অনেক। মা আয়েশা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢোকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনে বললেন, বল আনা ইয়া আয়েশা ওয়ার আসাহ, আয়েশা আমার তো সাংঘাতিক মাথা ধরেছে। এই প্রথম উনি ওনার শরীর খারাপ এরা মুখে দিয়ে তিনি বলছেন যে ওনার মাথা ধরেছে। অতপর বললেন ওমা দররাকি লাও মিত্তা লাও মিত্তি কাবলি, এই অসুস্থতার ভিতরেও নিজেও মাথা ধরার অসুস্থতা, মা আয়েশাও মাথা ধরার অসুস্থতা, কিন্তু তিনি হালকা করার জন্য একটু যোগ করলেন মা আয়েশার সাথে, যোগ করে কি বললেন, ওমা দররাকি লাও মিত্তি কাবলি, তুমি যদি আমার আগেই তোমার মাথা ধরে যদি তুমি মরেই যাও আয়েশা, তোমার মৃত্যু হয়ে গেলে তো তোমার তো কোনো ক্ষতি হবে না, কারণ তোমার লাভ হবে অনেক। সেটা কি, ফাকাসাল তুকে অকাফান তুকে, আমি নিজের হাতে তোমাকে শরীর ধোয়াই দেব, তোমার ও তোমাকে কাফন পরিয়ে দেব, ওসল্লাই তু আলাইকে সুম্মা দাফান তুকে, আমি তোমার তোমার জানা জানা আমাদের আমি পড়াবো আর আমি তোমাকে আমার হাতে কবরে নামাবো, তো এটা তোমার জন্য আর ভালো খবর। ওনাকে যোগ করার জন্য এই কথা বলছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি বললাম ওনার কথা শুনে, লাকানি বিকালাউ আন আন লাউ ফাআলতা যালিকা ক্বাদ রাজাতা ইলা বাইতি ফাআরাসতা ফীহি বিবাদ নিসাইক, তা বুঝছি আমি মরে গেলে চান তো আপনার আগেই মরে যাই, তাহলে আমার এই সুন্দর ঘরটা তো কোন বিবি এনে তাকে রাখবেন এই চিন্তায় আছেন, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এই উত্তরটা শুনে মুস্কি হাসি দিলেন, এবং তারপরে ওনার আস্তে আস্তে করে ওনার অসুস্থতা বেড়ে যাওয়া শুরু হয়ে গেল।